তব আখলাক করেছে খোদা সুমহান, সুন্দর অবয়ব করেছে রহমান।
আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম আমাদের অনুষ্ঠান সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামে। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা এই অনুষ্ঠানের নাম অনুযায়ী প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে আলোচনা করে থাকি। আমরা চেষ্টা করি এই অনুষ্ঠানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবনীকে ধারাবাহিকভাবে এক একটি পর্বে ব্যক্ত করার জন্য। তো আজও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবনীর এক অংশ ব্যক্ত করব একটি বিষয়বস্তু এবং সারমর্মের সাথে। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা দেখছেন সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এই অনুষ্ঠানে আমরা আজ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবনীর এক অংশ নিয়ে আলোচনা করব, আর তা হচ্ছে ইসলাম প্রচারের দ্বিতীয় যুগ। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এই যুগে কি ঘটনা ঘটেছিল সে সম্পর্কে আজ আমরা জানব। তো সর্বপ্রথম এই ব্যাপারে জানব যে সূরাতুশ শুআরার একটি আয়াত অবতীর্ণ হয়, তার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে কী আদেশ করা হয় সেই সম্পর্কেও জানব। এরই সাথে দ্বিতীয়ত আমরা এটিও জানব যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই আয়াতের উপর আমলার্থে কুরাইশ বংশের যারা রয়েছে তাদেরকে একত্রিত করেন পাহাড়ের উপত্যকায়, সেই সম্পর্কেও জানব। এরই সাথে এই সম্পর্কেও জানব যে তখন ইলমে দিন অর্জন করার ক্ষেত্রে সাহাবায়ে কেরাম আলহিমুর রিদওয়ান কেমন ধরন অবলম্বন করতেন। তারপর আমরা এটিও জানব যে সাহাবায়ে কেরামরা তখন গোপনে নামাজ আদায় করতেন, কোথায় নামাজ আদায় করতেন, এবং এই সংশ্লিষ্ট একটি ঘটনা সম্পর্কেও আমরা ইনশাআল্লাহ তাআলা আজকের প্রোগ্রামে জানব। তো সর্বপ্রথম যে বিষয়টি, সূরাতুশ শুআরার একটি আয়াত নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়। এই আয়াতটি সূরাতুশ শুআরার 214 নং আয়াত, যার মধ্যে মহান আল্লাহ তাআলা বলেন ওয়া আনযির আশিরাতাকাল আকরাবিন। এর অর্থ হচ্ছে হে মাহবুব, আপনি নিকটস্থ আত্মীয়দেরকে ভয় দেখান, ভয় শুনান, সতর্ক করেন। অর্থাৎ নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ তাআলা আপন আত্মীয়দের মাঝে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার ব্যাপারে বলছেন। এই আয়াতের ব্যাপারে যদি আমরা দেখি তাহলে এই আয়াতের পূর্বের আয়াতগুলোতে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়েছেন। তারপর এর মধ্যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নবুয়তের প্রতি দলিলও স্থাপন করেছেন। এরই সাথে অস্বীকারীদের করা প্রশ্নের ব্যাপারেও মহান আল্লাহ উত্তর প্রদান করেছেন। এখন এই আয়াত থেকে এমন কিছু বিষয়বস্তু বয়ান করা হচ্ছে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে যেগুলোর সম্পর্ক ইসলাম প্রচার ও প্রসারের সাথে। তো যেমনটা আমরা শুনলাম যে এর মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ তাআলা আদেশ দিচ্ছেন যে আপনি আপনার, হে মাহবুব, আপনি আপনার নিকটস্থ আত্মীয় স্বজনদের মাঝে ভয় শুনান, ভয় দেখান, সতর্ক করুন তাদেরকে। এই আয়াত অবতীর্ণ হওয়ার পূর্ব এবং পরবর্তী ঘটনাটাকে কিছু যদি আমরা কিছুভাবে বুঝতে চাই তাহলে এটা এমন যে এই আয়াতটি এলানে নবুয়ত, যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজ নবুয়ত প্রকাশ করেন এর চতুর্থ বছরে এই আয়াতটি অবতীর্ণ হয়। তিন বছর যাবত কিন্তু আমরা পূর্বের দুটি পর্বে এই ব্যাপারে শুনেছি যে প্রথম যুগ যেটা ছিল ইসলাম প্রচারের, সেই দুই যুগে খুবই গোপনীয়তার সাথে ইসলাম প্রচার করা হয়, যার সময় ছিল তিন বছর। তো এই তিন বছরে খুবই গোপনীয়তার সাথে ইসলাম প্রচার করা হয়, যার মধ্যে সর্বপ্রথম যিনি সঙ্গী ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের, তিনি হচ্ছে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং তার মাঝেও আমরা শুনেছি যে অনেকেই ইসলাম ধর্ম গ্রহণ করেন, যেহেতু তিনিও খুবই মনোনীত এবং সম্মানিত ব্যক্তি ছিলেন, যার সম্মানের কথা সবাই স্বীকার করত, এবং যিনি একত্ববাদী ছিলেন, যিনি এক খোদাতে বিশ্বাসী ছিলেন। তো তিনি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দাওয়াত খুবই সহজেই কবুল করে নেন, তৎক্ষণাৎ কবুল করে নেন, এবং তার মাধ্যমেও তিনিও ইসলামের দাওয়াত দেন, তার মাধ্যমেও অনেকে ইসলাম ধর্ম গ্রহণ করে। তো এই যাবৎকালীন গোপনে গোপনে ইসলামের দাওয়াত হচ্ছিল। তো এটা সর্বপ্রথম যেখানে মহান আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে এই আদেশ দেন যেন তিনি তার আত্মীয় স্বজনদের মাঝে ইসলামের দাওয়াত পৌঁছান। তো তিনি যখন নিজের আত্মীয় স্বজনদের মাঝে ইসলামের দাওয়াত পৌঁছান, তো এটা একটা প্রকাশ্য রূপে হয়ে গেল। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এখান থেকে আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় অবস্থান শুরু হচ্ছে, আর তা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই আয়াতের উপর, মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে এই আদেশের উপর আমল করার জন্য তিনি সাফা পাহাড়ের উপর উঠলেন, এবং উঠার পর সেখানে চড়ে তিনি এভাবে আহ্বান করলেন, হে বনি ফাহার, হে বনি আদি, কুরাইশের শাখা প্রশাখা। তো তিনি এভাবে করে সবাইকে ডাকলেন, অর্থাৎ নিজ বংশীয় যারা ছিল সবাইকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সেখানে একত্রিত করলেন। তো এই ডাকার দ্বারা সব লোকেরা একত্রিত হয়ে গেল, এমনকি যারা কোনো ব্যস্ততার কারণে আসতে পারল না, তারা আপন আপন প্রতিনিধি পাঠিয়ে দিল, যেন সেখানে যা বলা হয় সেই প্রতিনিধিরা সেটা শুনে তাদের যারা পাঠাচ্ছেন তাদেরকে এসে এই ব্যাপারটা জানাতে পারে। তো এভাবে করে সেখানে সবাই একত্রিত হলো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যদি আমি আপনাদেরকে এটা বলি যে সেই উপত্যকার সেই দিক থেকে একটি সৈন্যদল আসছে যারা আপনাদের উপর হামলা করবে, তাহলে কি আপনারা আমাকে সত্যবাদী হিসেবে মনে করবেন? সবাই বলল, জি হ্যাঁ অবশ্যই, কেনই বা করব না, আমরা আপনার থেকে সবসময় সত্য কথাই শুনেছি, আপনাকে সবসময় সত্যবাদীই পেয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম ইরশাদ করলেন, আমি আপনাদেরকে কিয়ামতের কঠিন আজাবের ভয় দেখাচ্ছি, কঠিন আজাবের ব্যাপারে সতর্ক করছি যা সবার সম্মুখে। এটা শুনে আবু লাহাব, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লামের চাচা ছিল, আবু লাহাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মীয়তার সম্পর্কে চাচা ছিল, সে এটা শুনে উল্টা পাল্টা কথা বলতে লাগলো। সে বলতে লাগলো, আমাদের কি কি এজন্যই জমা করা হয়েছে, একত্রিত করা হয়েছে, কিন্তু অন্য সবাই চুপ ছিল, এমন মনে হচ্ছিল যে তারা এটা বিশ্বাস করতে বাধ্য, যেহেতু এমন একজন ব্যক্তি তাদের সামনে এমন একটি বিষয় উপস্থাপন করছে যে তার থেকে কখনো মিথ্যা বের হয়নি, তাকে সবসময় সবাই বিশ্বাস করেছে, বরং তাকে আমিন নামে সে পরিচিত, উপাধিতে পরিচিত, সেই জাহিলিয়াতের যুগে যখন কার কোনো রকম কোনো নীতি নৈতিকতা ছিল না সেই সময়। তো তারা এটা শুনে সবাই নীরব রইল, কিন্তু আবু লাহাব সে এমন কিছুটা বলল। তো এরই সাথে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে আবু লাহাবের ব্যাপারে এই আয়াত অবতীর্ণ হলো, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। কাঞ্জুল ইরফানের অনুবাদ, আবু লাহাবের হস্তধয় ধ্বংস হোক আর সে ধ্বংসই হয়েছে, তার সম্পত্তি তার উপার্জন তার কোনো কাজে আসলো না। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, মহান রব্বুল আলামিন যখন কাউকে তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ব্যাপারে এমন উল্টাপাল্টা অনর্থক কথা বলতে শুনলেন, তো মহান আল্লাহ তাআলা তাকে এভাবেই তার ব্যাপারে বললেন যা আমরা এই আয়াতের মাধ্যমে শুনলাম। তো এই আয়াতের মধ্যে অনেকগুলো শিক্ষণীয় বিষয় রয়েছে। প্রথমত তো যখনই মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর কাছে দাওয়াতের আদেশ আসলো, তখন প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত নিয়ে নিজের বংশীয় লোকদের কাছে উপস্থিত হয়ে গেলেন, বরং তাদেরকে ডেকে ডেকে একত্রিত করলেন এবং সবাইকে এক বাক্যে উঁচু আওয়াজে দাওয়াত দিলেন। তো আমরা প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এই আমল থেকে এটা শিখতে পারি যে আমরা যখনই জানব যে এটা কুরআনে এসেছে, এটা হাদিসে এসেছে, এই ব্যাপারে তো আমাদের প্রিয় রব, আমাদের স্রষ্টা মহান আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ দিয়েছে, তখন আমরা আর কোনো কিছুই চিন্তা করব না, বরং সাথে সাথে সেটার উপর আমল করতে লেগে যাব। যেহেতু মহান আল্লাহ তাআলা আমাদেরকে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অনুসরণ করার আদেশ দিয়েছে, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যা বলেছেন, যা করেছেন, সেগুলোও আমাদেরকে অনুসরণ করতে হবে। যেমন দাড়ি রাখা, দাড়ি রাখা সুন্নাত, এর সাথে সাথে এটা ওয়াজিবও। দাড়ি ফেলে দেয়া, এক মুষ্টি থেকে কম করা কিন্তু নাজায়েজ, ইসলামী শরীয়তে এটা নিষেধ। কিন্তু কিছু লোক দেখা যায় কুরআন হাদিস মহান রবের বাণী প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুন্নাত এগুলোর দিকে দৃষ্টিপাত না করে, ভ্রুক্ষেপ না করে সে মানুষের কথা চিন্তা করে যে অমুক লোকে কি বলবে, অমুক লোকে কি করবে, বা আমি আমার স্কুলে কিভাবে যাব, বা আমি আমার শিক্ষা প্রতিষ্ঠানে কিভাবে যাব, বা আমি আমার কর্মস্থলে কিভাবে যাব, সবাই তো হুজুর বলে ডাকবে, সবাই তো এভাবে দেখবে, সবাই তো কটাক্ষ করবে, কিছু না। যখন আমার রবের হুকুম নির্দেশ চলে এসছে কোনো ব্যাপারে, সেটার উপর আমাকে আমল করতেই হবে। যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা আমরা কোনো বিষয়ের প্রতি, কোনো কাজের প্রতি আদেশ পেয়েছি, সেটা আমাকে করতেই হবে। সেটার ব্যাপারে কে কি বলল, কে কি চিন্তা করলো, কে এটাকে কিভাবে দেখে, সেটা নিয়ে আমাদের কোনো আসে যায় না। আমরা এক বাক্যে লাব্বাইক বলবো এবং সেটার উপর আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে যেন আমরা অনুসরণ করতে পারি, আর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী আমল করতে পারি। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এরই সাথে এটিও একটি শিক্ষা আমরা পাই যে যখনই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মর্যাদা মহত্বের বিরুদ্ধে কেউ কোনো কথা বলল, যে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের চাচা ছিল, তাকে মহান আল্লাহ তাআলা তার ব্যাপারে ধ্বংসের কথা ব্যক্ত করলেন এবং জানিয়ে দিলেন যে তার কোনো কিছুই, সে যত সম্পত্তির মালিক হোক না কেন, তার যা কিছুই থাকুক না কেন, কোনো কিছুই তার কাজে আসছে না, কারণ সে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শানে গুস্তাখি করেছে। জি মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, সতর্ক হওয়া দরকার, যখন প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নাম নেই তখন সতর্ক হওয়া দরকার। আচ্ছা, আমিও যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ব্যাপারে অনুষ্ঠান করছি, এটা আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুমুল আলিয়া এবং বুজুরগানের দিন রহিমাহুমুল্লাহ এর শিক্ষাই ছিল যে আমি যখনই কোনো একটা বিষয়ে বলতে যাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লামের ব্যাপারে এই অনুষ্ঠানেও, তখন আমার কিছুক্ষণের জন্য ভাবতে হয়, মাঝে মাঝে আমার অনেক বাক্যগুলো অনেক ধীর স্থির হয়ে যায়, কেননা আমি এমন একজন ব্যক্তির ব্যাপারে বলছি যার ব্যাপারে বিন্দু পরিমাণও বেয়াদবি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, বরং মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চাচা, সে যখন এক দুইটি বাক্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শানে গুস্তাখিমূলক বলল, বেয়াদবিমূলক বলল, মহান আল্লাহ তাআলা তার ধ্বংসের ব্যাপারে নিজেই আয়াত অবতীর্ণ করে দিলেন তৎক্ষণাৎ। জি মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদেরও যখন আমরা প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনী সম্পর্কে আলোচনা করব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কোনো বাণী সম্পর্কে আলোচনা করব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সংশ্লিষ্ট আহলে বেত রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এবং উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহুন্নার ব্যাপারে যখন আমরা আলোচনা করব, তখন আমাদের মাথায় রাখতে হবে যে এমন একটি বাক্য, এমন একটি শব্দ আমাদের দ্বারা যেন উচ্চারণ না হয়ে যায় যেটার মধ্যে কোনো বেয়াদবির আশঙ্কা রয়েছে। জি মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা দেখছি অনুষ্ঠান সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা এই আয়াত অবতীর্ণ সূরা শুআরার আয়াত অবতীর্ণ হওয়ার ব্যাপারে জানলাম, তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সবাইকে একত্রিত করে দিনের দাওয়াত দিয়েছেন, জাহান্নামের ভয় দেখিয়েছেন। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এরই সাথে আমরা সূরা লাহাব এর অবতীর্ণ হওয়ার শানে নুজুল সম্পর্কেও জানতে পারলাম। এরই সাথে আলোচনার শুরুতে আমি বলেছিলাম যে আমরা সাহাবিদের যে গোপনে নামাজ আদায় করা সেই সম্পর্কে জানব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন সালাত আদায় করতে চাইতেন, তো গোপনীয়তা রক্ষার্থে তারা পাহাড়ি উপত্যকায় চলে যেতেন ও নিজের সম্প্রদায়ের লোকদের অগোচরে গিয়ে নামাজ আদায় করতেন। একবার সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কতিপয় সাহাবিদেরকে নিয়ে মক্কার পাহাড়ি উপত্যকায় সালাত আদায় করার সময় একদল মুশরিক, একদল বিধর্মী তাদেরকে দেখে ফেলে। তারা এতে ভীষণ খেপে যায় ও একে দূষণীয় মনে করে, মাআযাল্লাহ নাউযুবিল্লাহ। শেষ পর্যন্ত তারা সাহাবিগণের উপর হামলা করে বসে। তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস, যার ব্যাপারে আমরা এর পূর্বের পর্বে শুনেছিলাম, তার জীবনী সম্পর্কে, তার ইমানি কর্তব্য সম্পর্কে, তার দৃঢ়তা সম্পর্কে, তিনি তখন কি করলেন, তিনি একজন মুশরিককে উটের রানের হাড় দিয়ে আঘাত করে মাথা ফাটিয়ে দেন। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এটি ছিল ইসলামের মধ্যে, ইসলামের কাজে বাধা আসাতে বা যখন ইসলামের প্রতি অন্যায় হচ্ছিল, হামলা হচ্ছিল, সেটাকে রুখে দিতে প্রথম রক্তপাতের ঘটনা। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা এ থেকে একটি ব্যাপার এটিও লক্ষ্য করতে পারি যে সাহাবাই কেরামগণের ভেতর নামাজ আদায়ের প্রতি কেমন ভালোবাসা ছিল, কেমন আগ্রহ ছিল, যে তারা গোপনীয়তা রক্ষা করেও তারা জানতেন যে নামাজ সম্পর্কে জানলে আমার সমস্যা হতে পারে বা কিছু হতে পারে, তারপরও তারা গোপনীয়তা রক্ষা করে হলেও নামাজ আদায় করতে যেতেন, নামাজ আদায় করতেন, এই পরিমাণ আগ্রহ ছিল বা এই পরিমাণ গুরুত্বের সহকারে তারা নামাজকে দেখতেন। অথচ আমাদের ঘরের আশেপাশে মসজিদ রয়েছে, নামাজের জন্য সুব্যবস্থা রয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে টাইল লাগানো রয়েছে, এসি লাগানো রয়েছে, সব কিছুর ব্যবস্থা রয়েছে, আর কেউ বাধা দিবে তো দূরের কথা, বরং যারা নামাজ পড়তে যায় তাদেরকে সবাই সম্মানের চোখে দেখে, সাদরে গ্রহণ করাই তো এটি যে তার জন্য টাইলসের ব্যবস্থা, মসজিদে ওজুর ব্যবস্থা এবং সর্বপ্রকার ব্যবস্থা রাখা হয়। তো তারপরও দেখা যায় কি কিছু লোক এমন রয়েছে এত সুবিধা থাকা সত্ত্বেও নামাজের প্রতি অমনোযোগী, নামাজ আদায় করেন না। তো তাদের প্রতি এই ঘটনাটি একটি দাওয়াত যে তারা, আমরা সবাই যেন নামাজ আদায় করি। সাহাবায়ে কেরামরা প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এত বাধা বিপত্তির মাঝেও নামাজ আদায় করেছেন, নামাজের প্রতি আগ্রহী ছিলেন, বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়া সত্ত্বেও নামাজ আদায় করেছেন, অথচ আমরা সব সুবিধা পেয়েও নামাজ আদায় করছি না। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, তখন কিন্তু সেই যুগে ইলম অর্জন করাও কিন্তু একটু কষ্টকর ছিল, যেহেতু সব কিছু গোপনীয়তার সাথে করা হচ্ছিল, তো এটাও একটু কষ্টসাধ্য, এটাও অনেক কষ্টসাধ্য ব্যাপার ছিল। তো আজকের আলোচনার শেষ বিষয়ই এটি যে তারা কিভাবে ইলমে দিন অর্জন করেছে। তো তারা কি করত, একজন সাহাবি অন্য সাহাবিকে ইলমে দিন পৌঁছে দিত, ইলমে দিন শোনাতো। কোরআনের ইলমে দিন দ্বারা উদ্দেশ্য তখন ছিল যে যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি কোরআনের আয়াত অবতীর্ণ হয়েছে সেই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কোনো সাহাবিকে জানাতেন, এবং সেই সাহাবি নতুন ইসলামে নতুন আগতদের তাদেরকে এই আয়াত সম্পর্কে শোনাতেন এবং এই আয়াত সম্পর্কে জানাতেন। এভাবেই তখন ইলমে দ্বীনের প্রচার প্রসার হতো আর তারা ইলমে দ্বীন অর্জনে ব্যস্ত থাকতেন আর ইলমে দ্বীন অর্জনও করতেন। যেমন উল্লেখ রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাহাবিদেরকে চলতে ফিরতে জ্ঞান প্রদান করতেন। সাহাবায়ে কেরামরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে চলাকালীন সময়, বসাকালীন সময় বিভিন্ন স্থানে জ্ঞান আহরণ করতেন, কেননা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মহান ব্যক্তিত্বই তো ছিল চলমান পাঠশালা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তো অশেষ জ্ঞানের অধিকারী করেছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আমলও এই ব্যাপারে উল্লেখযোগ্য যে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি মসজিদের মধ্যে নামাজ আদায় করতেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি মসজিদের স্থান বানিয়েছিলেন যেখানে তিনি কুরআন তেলাওয়াত করতেন, এবং তার কুরআন তেলাওয়াত শোনার জন্য বিধর্মী শিশুরা, মুশরিকদের, কাফেরদের সন্তানেরাও জড়ো হতো, কারণ স্বাভাবিক কুরআনের বাণী আর সেটার চমৎকার সুর আর সেই রুহানিয়াত তারা তাদেরকে আকৃষ্ট করতো এবং তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতো। তো এটা দেখে অন্যান্য বিধর্মীরা, মুশরিকরা তারা তাকে বাধা দিতে শুরু করলেন। এক পর্যায়ে এমন হলো যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঘরের মধ্যে, নিজের ঘরের উঠানের মধ্যে একটি নামাজের জায়গা বানিয়ে নিলেন এবং সেখানেই তিনি কুরআন তেলাওয়াত করতে লাগলেন। তো এটিকেও বিদ্যাপীঠ হিসেবে ধরা চলে, যেখানে অন্যান্যরা এসে কুরআনের তেলাওয়াত শুনত। তারপর ফাতেমা বিনতুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বোন, ফাতেমা বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তো তিনি তার স্বামীর সাথে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন খুব পূর্বেই। তো তিনি এবং তার স্বামী হযরত খাব্বাব ইবনে আরাতের কাছে কুরআন শরীফ শিখতেন, ইলমে দ্বীন অর্জন করতেন। তো এভাবেই প্রথম যুগে খুব কষ্ট এবং বাধা বিপত্তি থাকা সত্ত্বেও তারা কুরআন শরীফ চর্চায় নিমগ্ন থাকতেন এবং জ্ঞান আহরণের সর্বচেষ্টা করতেন। কিন্তু আজ যদি আমরা দেখি বিভিন্নভাবে, বিভিন্ন পর্যায়ে। যেমন দাওয়াত ইসলামীর দিকেই যদি আমরা দেখি, তাহলে ছোটদের জন্য মাদ্রাসাতুল মদিনা কুরআন শিক্ষার একটি ব্যাপক ব্যবস্থা। এরই সাথে কেউ যদি বড় হয়ে যায়, দুর্ভাগ্যবশত কেউ যদি কুরআন শরীফ শিখতে না পারে, তো যদি বয়স হয়ে যায় আর সে কোথাও যেতে পারছে না মাদ্রাসা বা কোনো দিনী শিক্ষা প্রতিষ্ঠানে, তো তার জন্যেও রাতে বা সন্ধ্যায় প্রাপ্ত বয়স্কদের মাদ্রাসাতুল মদিনা নামে কুরআন শিক্ষার একটি ব্যাপক কর্মযজ্ঞ রয়েছে। কিন্তু তারপরও আমরা কেমন উদাসীন হয়ে গিয়েছি যে আমরা কুরআন শরীফ শুদ্ধ করতে পারছি না, যে কুরআন শরীফ শিখার জন্য সকল প্রকার বাধা বিপত্তি গ্রহণ করেও সাহাবায়ে কেরামরা শিখতেন, অন্যদেরকে শিখাতেন। আল্লাহ তাআলা আমাদের মধ্যেও কুরআন শরীফ শেখার আগ্রহ দান করুক, আমরাও যেন কুরআন শরীফ শিখতে পারি, সহিশুদ্ধভাবে নামাজ আদায় করতে পারি, আল্লাহ তাআলার এই মহান কালামকে আমরা বুঝতে পারি, জানতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আগামী পর্বে আমরা ইসলাম প্রচারের তৃতীয় যুগ সম্পর্কে আলোচনা করব এবং সেখানে উঠে আসা বিভিন্ন রকম অন্যায়, অত্যাচার, ইসলাম বিরোধী কার্যক্রমের ব্যাপারেও আমরা তুলে ধরব। তো অবশ্যই আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি আর বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
তব আখলাক করেছে খোদা সুমহান, সুন্দর অবয়ব করেছে